الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাছের রহস্য বলি দুরুদ শরীফের ফজিলত নবী মুকাররম শাহিনশাহে বনি আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এটি পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল অর্থ হে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর রহমত নাজিল করো এবং তাকে কিয়ামতের দিন তোমার দরবারে নৈকট্যতম স্থান প্রদান করো সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়কর মাছ প্রশ্ন সমুদ্র তো আশ্চর্য আশ্চর্য বস্তুতে ভরপুর মাছ সমূহের মধ্যেও আল্লাহ তালার কুদরতের এক এক ধরনের কারিশ্মা লক্ষ্য করা যায় আমাদেরকে কিছু মাছের নাম সহ সেগুলোর অবস্থার কথা বর্ণনা করুন উত্তর কিছু মাছ নিয়ে আলোচনা শুনুন বিজলি মাছ বিজলি মাছ এমনিতেই এটি একটি ছোট মাছ কিন্তু তার বৈশিষ্ট্য এই যে সে যখন জালে আটকা পড়ে তখন যার হাতে জাল থাকে তার হাত কাঁপতে থাকে অভিজ্ঞ শিকারী যখন সেই মাছটির জালে আটকা পড়া অনুভব করে তখন জালের রশিটি অন্য কিছুর সাথে বেঁধে দেয় মাছটি না মরা পর্যন্ত রশি খুলে হাতে নেয় না কারণ মৃত্যুর পর মাছটির সেই বৈশিষ্ট্যটি আর থাকে না কালেমালিখিত মাছ আব্দুর রহমান বিন হারুন মাগরিবি বলেছেন একবার আমি বুহাইরায় মাগরিবে নৌকায় চড়লাম আমাদের সাথে একটি ছেলে ছিল তার কাছে মাছ ধরার রশি ও বড়শি ছিল আমাদের নৌকা যখন মাওজায় বর্তুনে এলো তখন ছেলেটি সমুদ্রে তার বড়শি ফেলল এক বিগত পরিমাণ একটি মাছ তার বড়শিতে আটকা পড়ল ছেলেটি যখন মাছটি তুলল সেটি দেখে আমাদের ঈমান তাজা হয়ে গেল কারণ মাছটির ডান কানের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল উপরের দিকটাতে মুহাম্মদ লেখা ছিল এবং বাম কানের পিছনের দিকটাতে রসুলুল্লাহ লেখা ছিল সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশিক্ষণ যাবৎ জীবিত থাকা মাছ আবুল হামেদ আন্দুলুসি তোফাতুল আলবাব কিতাবে লিখেছেন বুহাইরায় রুমে এমন এক বিরল প্রজাতির মাছ রয়েছে যাদের দৈর্ঘ্য এক হাত বা অর্ধগজ সেটিকে ধরা হলে মরে না বরং লাফাতে থাকে সেটির কোনো টুকরো কেটে যদি আগুনে রাখা হয় তখন দেখা যায় যে সেই টুকরোটি লাফিয়ে তীব্র বেগে একেবারেই আগুনের বাইরে চলে আসে কখনো কখনো তা মানুষের মুখে চলে আসে সেই মাছটি যখন রান্না করা হয় তখন ডেকচির ঢাকনার উপর ভারী কোনো লোহা বা পাথর রাখা হয় যাতে মাছটির টুকরোগুলো লাফিয়ে লাফিয়ে ডেকচির বাইরে না আসে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মাছটি মরে না যদিও সেটিকে হাজার হাজার টুকরাও করা হোক না কেন জীবন্ত দ্বীপ কথিত আছে সিকান্দার বাদশার বাহিনী যখন হিন্দুস্তান থেকে সমুদ্র পথে জাহাজে করে রওয়ানা হয়েছিল তখন সন্ধ্যাবেলায় তারা একটি দ্বীপ দেখতে পেল তারা সেখানে জাহাজ নঙ্গর করেছিল সৈন্য দল ওই দ্বীপে গিয়ে উঠল যতক্ষণ পর্যন্ত খুঁটি ইত্যাদি গাড়ছিল ততক্ষণ পর্যন্ত কোনরূপ ভালো ছিল কিন্তু তারা যখনই খাবার রান্না করার জন্য বিভিন্ন স্থানে আগুন জ্বালালো তখন দেখা গেল দ্বীপটি নড়াচড়া করছে আর এক পর্যায়ে দ্বীপটি পানির ভিতর ঢুকে গেল এতে অনেক অনেক সৈন্য ডুবে যায় দ্বীপটি মূলত পৃথিবীর মাটির কোনো অংশ ছিল না হিন্দুস্তানের সমুদ্রে থাকা দৈত্যরূপী মাছ রার কালই ছিল আল্লাহ তালার কুদরতে এই মাছটি এত বড় লম্বা প্রশস্ত ও বিশাল যে এটি যখনই সমুদ্রের পৃষ্ঠের দিকে উঠে আসে তখন তাকে ছোটখাটো একটি দ্বীপ বলেই মনে হয় বোঝা যায় যে রারকাল মাছটি অত্যন্ত কঠিন প্রাণীরই মাছ তার চামড়ায় যখন খুঁটি গাড়া হয়েছিল তখনও তার গায়ে এতটুকু খবর হয়নি কিন্তু যখনই আগুন জ্বালানো হয় তখনই তার জ্বালা অনুভব হয় তাই শীতলতার জন্য সে পুনরায় পানিতে ডুবে যায় সেই সাথে দ্বীপ সদৃশ সেই মাছটিতে অবস্থান করা লোকজনও ডুবে যায় জামুর জামুর এক ধরনের ছোট মাছ মানুষের আওয়াজ এই মাছটির বড়ই ভালো লাগে তাই কোনো নৌকা আসতে দেখলেই এই মাছ নৌকার পিছু নেয়, যাতে করে মানুষের আওয়াজ শুনতে পায়। কোনো বড় মাছকে যখন নৌকা আক্রমণ করতে আসতে দেখে, সাথে সাথে দ্রুত গতিতে মাছটি সেই বড় মাছের কানের ভিতর ঢুকে পড়ে এবং সেখানে ফরফরাতে থাকে। বড় মাছটি কষ্টে কাতর হয়ে নৌকা আক্রমণ করার ইচ্ছা ত্যাগ করে, মুখ ফিরিয়ে নিয়ে কোনো পাথরে মাথা মারার জন্য তীরের দিকে চলে যায়। যখনই কোনো পাথর দেখতে পায়, তখন সেই পাথরে জোরে জোরে নিজের মাথা ঠুকরাতে থাকে, শেষ পর্যন্ত মরেই যায়। জামুর মাছের এই ভালো গুণটির জন্য মৎস্য শিকারীরা এটিকে অত্যন্ত ভালোবাসে, আর এই মাছকে তারা বিভিন্ন ধরনের আহার দিয়ে থাকে। আর যদি কোনো জামুর মাছ জালে আটকা পড়ে, তবে তারা সেটিকে ছেড়ে দেয়। ওয়াইল্ড মাছ। আজও জীবিত থাকা প্রাণীদের মধ্যে ওয়াইল্ড মাছ সবচেয়ে বড় প্রাণী। এই ওয়াইল্ড মাছের একটি প্রজাতি যাদের বিলু ওয়াইল্ড বলা হয়, সেটি সাইজ ও ওজনের দিক থেকে ওয়াইল্ড মাছের মধ্যে সবচেয়ে বড়। এক বিলু ওয়াইল্ড এমনও ধরা হয়েছিল যা দৈর্ঘ্য 108 ফুট ছিল এবং সেটির ওজন 131 টন বা 3668 মনের চাইতেও অধিক ছিল। বিলু ওয়াইল্ড বরফের সমুদ্রে থাকে, সে ঘন্টায় সর্বাধিক 2268 মাইল সাঁতার কাটে। ওই সময় সেই গতির কারণে তার শক্তি 520 ঘোড়ার সমপরিমাণ। বিলু ওয়াইল্ডের বাচ্চা জন্মের সময় 25 ফুট পর্যন্ত দীর্ঘ এবং 7 টন বা 196 মনের চাইতেও অধিক ওজনের হয়ে থাকে। 1932 সালে 89 ফুট দীর্ঘ এবং 119 টন বা 3360 মন ওজনের এক বিলু ওয়াইল্ড মাছ ধরা পড়েছিল। মাছটির জিব্বার ওজনই ছিল কেবল 3 টন বা 84 মন, 28 মনে 1 টন এবং 40 সেরে 1 মন। মানারা। সামুদ্রিক এই মাছটি পানিতে মিনারের ন্যায় সোজা দাঁড়িয়ে যায়, তারপর আপনা আপনি নৌকাতে আছড়ে পড়ে নৌকা ডুবিয়ে দেয়। মাঝিরা যখন এই মাছটির আবাস পায়, তখন শিঙ্গা সিটি ইত্যাদি বাজায় যেন ভয়ে পালিয়ে যায়। মানারা মাছ নাবিকদের জন্য অত্যন্ত এক বড় আপদ। কুকি। এটি একটি বিরল ও আজব ধরনের মাছ। এর মাথায় বড় একটি কাঁটা থাকে। এ যখন ক্ষুধার্ত হয়, তখন বড় বড় জন্তুদেরও তার শিকার বানাতে চায়, তার উপর গিয়ে পড়ে। সে জন্তুটি এই মাছটিকে আগত আহার মনে করে অবলীলায় গিলতে থাকে, আর এ মাছটি ভিতরে গিয়ে নিজের কাঁটার সাহায্যে তার পেট চিরে বেরিয়ে আসে। এভাবে সে নিজেকে শিকার করা প্রাণীকে আপন শিকার বানিয়ে নেয়, তারপর সেটিকে মজা করে খায়। এর শিকারকৃত অনেক প্রাণী সমুদ্রের অন্যান্য প্রাণীরাও ভক্ষণ করে। মৎস্য শিকারীরা যখন কুকি মাছ শিকার করার চেষ্টা করে, তখন সে তার কাঁটার সাহায্যে আক্রমণ করে নৌকা ছিদ্র করে দেয়, তারপর ডুবন্ত মৎস্য শিকারীদের একের পর এক আহার করতে থাকে। কুকি যারা শিকার করে, তারা সেই মাছেরই চামড়া তাদের নৌকাতে লাগিয়ে রাখে, কারণ তার চামড়ায় তার কাঁটা কাজ দেয় না। কাতুস। কাতুস এক প্রজাতির বড় ধরনের মাছ। এটি বড় বড় নৌকাকেও ভেঙে দেয়। কাতুস মাছে বড় আশ্চর্যের বিষয় যে ঋতুবতী মহিলা নৌকাতে থাকলে মাছটি সেই নৌকার ধারে কাছেও আসে না। মাঝিরা কাতুস মাছ সম্পর্কে ভালো করেই জানে। কোথাও যদি তারা এই মাছটির মুখোমুখি হয়ে যায়, তখন তার সামনে তারা মহিলাদের ঋতুর রক্তমাখা কাপড় চোপড়গুলো নিক্ষেপ করে, ফলে এটি পালিয়ে যায়। ডলফিন বা শুষ মাছ। ডলফিন অত্যন্ত প্রিয় মাছ। জাহাজের লোকেরা সেটিকে দেখে অত্যন্ত খুশি ও আনন্দিত হয়। ডলফিন কোনো মানুষকে যদি ডুবতে দেখে, তখন সাথে সাথে তার সাহায্যে ছুটে আসে এবং তাকে ধাক্কা দিতে দিতে তীরের দিকে নিয়ে যায়। কখনো কখনো ডুবন্ত ব্যক্তির তলদেশ দিয়ে তাকে তার পিঠে সওয়ার করে নেয়, কখনো লেজের সাহায্যে তাকে তীরের দিকে নিয়ে যায়। ডলফিন মাছ মিশরের নীল নদে পাওয়া যায়। ডানা বিশিষ্ট মাছ। সমুদ্রে এমন এক প্রজাতির বড় মাছও রয়েছে, সেগুলো যদি কোনোভাবে কখনো কম গভীরতার পানিতে চলে আসে আর সেখানে যদি পানি শুকিয়ে যায়, তখন তারা কাদাতে লাফাতে থাকে। লাগাতার 7 ঘন্টা ধরে এভাবে লাফাতে থাকে। এই অস্থির অবস্থায় তার দেহের চামড়া ফেটে যায় এবং নিচ দিয়ে দুটি ডানা বের হয়ে আসে। সেই ডানায় ভর করে উড়ে সেটি পুনরায় সমুদ্রে চলে যায়। মিনসার। বুহাইরে আসওয়াদে পাহাড়ের মতো শক্তিধর এক ধরনের মাছ পাওয়া যায়। সেটির নাম মিনসার। সেটির পিঠের উপর মাথা থেকে লেজ পর্যন্ত আবনুস বৃক্ষের ন্যায় কালো কালো এবং করাতের দাঁতের ন্যায় বড় বড় কাটা থাকে। সেটির এক একটি দাঁত দু হাত প্রায় 1 মিটার সমপরিমাণ দীর্ঘ হয়ে থাকে। মাথার ডান ও বাম পার্শ্বে প্রায় 5 মিটার লম্বা একটি কাটা থাকে। সেই দুইটি কাটার সাহায্যে সে সমুদ্রের পানিকে দুই ভাগ করে সাঁতার কাটে। তার গতিতে ভয়ানক শব্দ সৃষ্টি হয়। নাক ও মুখ দিয়ে পানির পিচকারি বের করে, যা দেখতে আকাশের দিকে ফোয়ারার মতো দেখা যায়। সেই ফোয়ারার পানি নৌকা ইত্যাদিতে বৃষ্টির ফোঁটার মতো হয়ে বর্ষিত হয়। মাছটি যদি কোনো নৌকার তলদেশে চলে আসে তখন সেটিকে ভেঙে চুরমার করে দেয়। নৌকার লোকজন এটিকে দেখতে পেলে ভয় আতঙ্কিত হয়ে যায়। আর এটির ভয়াবহ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে করুণভাবে কান্না করে দোয়া করে। কাউসাজ, কাউসাজ মাছকে সমুদ্রের বাঘ বলা হয়। এটি সুর করাতের ন্যায় হয়ে থাকে। কোনো মানুষ পেলেই সাথে সাথে দুই বাঘ করে চিবিয়ে খায়। পানির অন্য সব প্রাণীকেও তার করাত দিয়ে এভাবে কেটে যেভাবে তরকারি কাটে। কাউসাজের দাঁত মানুষের দাঁতের মতোই হয়ে থাকে। সামুদ্রিক প্রাণীরা এটির ভয়ে আতঙ্কিত হয়ে অনেক দূরে পালিয়ে যায়। কাউসাজ মাছের এক আশ্চর্য বিষয় এটিও যে রাতের বেলায় যদি কাউসাজ মাছ শিকার করা হয় তখন তার পেট থেকে সুগন্ধিযুক্ত এক প্রকারের চর্বি বের হয়, কিন্তু দিনের বেলায় শিকার করা হলে তা বের হয় না। বসরা শরীফের দজলা নদীতে নির্দিষ্ট মৌসুমে এই মাছ যথেষ্ট পরিমাণে জন্ম নেয়। আল্লাহ তাআলার শরণ থেকে উদাসীন মাছগুলোই জালে আটকা পড়ে। প্রশ্ন, মাছ জালে আটকা পড়াও কি কোনো কারণ রয়েছে? উত্তর, কোনো কোনো বর্ণনা থেকে যা বোঝা যায় ওইসব মাছই মৎস্য শিকারীদের জালে কিংবা বর্ষিতে আটকা পড়ে যেগুলো আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ হয়ে যায়। যেমন আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা ফতোয়া রাজাবিয়ার নবম খণ্ডের 707 পৃষ্ঠায় লিখেছেন, আবু শায়েক বর্ণনা করেছেন, অর্থাৎ কোনো পাখি ও মাছ তখনই ধরা পড়ে যখন সে আল্লাহ তাআলার তসবি পাঠ বন্ধ করে দেয়। মালফুজাতে আলা হযরত কিতাবের 531 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, কাশওয়ালা বুজুর্গরা বলেন, সকল জীব জন্তুই তসবি পাঠে অর্থাৎ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনায় মশগুল থাকে। যখনই সে তসবি পাঠ বন্ধ করে দেয় তখনই তার মৃত্যু আসে। গাছের প্রতিটি পাতায় তসবি পাঠ করে, যেই মুহূর্তে সে তসবি পাঠে অলসতা করে ঠিক তখনই সে গাছ থেকে আলাদা হয়ে ঝরে পড়ে। মাদানি মুন্নি ও অলস মাছ। এবার একটি ইমান তাজাকারী ঘটনা শুনুন। ডসংরিমেন দেশে এক ব্যক্তি নদীর কিনারায় মাছ ধরছিল। তার কন্যাও তার পাশে বসা ছিল। কোনো মাছ পেলেই সে পিছন দিকে নেওয়া টুকরিতে রেখে দিত, কন্যাটি মাছগুলো পুনরায় পানিতে ছেড়ে দিত। মাছ শিকার শেষে লোকটি যখন দেখল যে তার টুকরিতে একটি মাছও নেই, তখন তার কন্যার নিকট জিজ্ঞাসা করল, মাছগুলো কোথায় গেল? কন্যা জবাব দিল, আপনি তো বলেছিলেন যে হাদিস শরীফে বর্ণিত আছে, জালে সেই মাছটি আটকা পড়ে যেটি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যায়। তাই আমার ভালো মনে হয়নি যে আমরা সেই মাছগুলো খাবো যেগুলো আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে গেছে। নিজের কন্যার মুখে এমন হিকমতপূর্ণ কথা শুনে লোকটির মন নরম হয়ে গেল এবং বাবাবেগ সৃষ্টি হলো আর কান্না করতে লাগলো। সে মৎস্য শিকারের বর্ষির নেশা বাদ দিয়ে দিল। তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আর তার সৎকায় আমাদের গুনাহসমূহ ক্ষমা হোক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। উযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অলস মাছ খাওয়া কেমন? প্রশ্ন, গাফিল মাছ কি খাওয়া উচিত নয়? উত্তর, এমনটি নয়, মাছ খাওয়া হালাল। কোন ধরনের জলজ প্রাণী হালাল? প্রশ্ন, পানির কোন প্রাণী হালাল? উত্তর, মাছ ব্যতীত পানির সকল প্রাণী খাওয়া হারাম। যেমন হানাফি মাজাহাবের ফোকাহারা বলেন, পানির সকল প্রাণী খাওয়া হারাম তবে মাছ ব্যতীত, কেননা মাছ খাওয়া হালাল। মাছ বলতে কি বোঝায়? প্রশ্ন, মাছের পরিচিতি প্রদান করুন। উত্তর, দাওয়াত ইসলামের দারুল ইফতার মুফতি সাহেবগণের গবেষণাকে কিছু পরিবর্তন সহকারে পেশ করা হল। মাছের চূড়ান্ত সংজ্ঞা যে কি তা ফিকা কিংবা অভিধানে নজরেও পড়েনি। নবীন ও প্রবীণ মাছের সংজ্ঞা দিতে গিয়ে যা বলেছেন তার সার সংক্ষেপ হল, মাছ হল শীতল রক্তবিশিষ্ট জলজ প্রাণী। মাছ মেরুদণ্ড সম্পন্ন প্রাণীর মধ্যে মাছকে গণ্য করা হয়, তবে অনেক মাছের মেরুদণ্ড নেই। শ্বাস প্রশ্বাসের জন্য বেশিরভাগ মাছ ফুলকা ব্যবহার করে। বেশিরভাগ মাছ ডিম থেকে বাচ্চা ফোটায়, তবে অনেক মাছ সরাসরি বাচ্চা দেয়। এমন মাছও রয়েছে যেগুলো পানিতে সামান্য পরিমাণে উড়েও থাকে। মাছ ব্যতীত প্রত্যেক জলজ প্রাণী হারাম। হানাফি মাজাহাবের প্রসিদ্ধ কিতাব বাদায়ুস সানিতে উল্লেখ রয়েছে, মাছ ব্যতীত জলজ অন্যান্য সকল প্রাণী হারাম, তবে সেই মাছও হারাম যা পানিতে নিজে নিজে মরে পানির পৃষ্ঠে ভেসে উঠেছে। এ হলো আমাদের মতামত। যে কোনো প্রজাতির মাছ হালাল হওয়ার ক্ষেত্রে একই রকম, চাই তা জিররিস হোক কিংবা মারমাহি। যেগুলো সাপের মতো হয়ে থাকে সেগুলোকে বাইন মাছও বলা হয়, কিংবা অন্য যে কোনো প্রজাতির। কেননা মাছ হালাল হওয়া নিয়ে আমরা যে দলিলগুলোর কথা উল্লেখ করেছি সেগুলোতে এমন কোনো ব্যাখ্যা নেই যে এ ধরনের মাছ হালাল, ওই ধরনের মাছ হালাল নয়। কেবল তাছাড়া যে দলিল দ্বারা বিশেষত্ব করা হয়েছে, আর হযরত সাইয়েদুনা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিররিস ও পুরুষ মাছ খাওয়া হালাল বলে বর্ণনা রয়েছে। যেহেতু অন্য কারো থেকে এর বিপরীতে কোনো রেওয়াত নেই, তাই এটি ইজমা হয়ে গেছে। মাছের হাজারো প্রজাতি রয়েছে। বাদায়ুস সানিয়ার বর্ণনা থেকে জানা গেল যে কোনো প্রজাতির মাছই হালাল, তবে মাছের হাজারো প্রজাতি অবশ্যই রয়েছে। এমন কিছু প্রজাতিও রয়েছে যেগুলো সম্পর্কে ওলামায়ে কেরামের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে হয় যে এটি মাছ, এটিকে মাছ নয় বলা উচিত নয়। কিছু কিছু প্রাণী এমনও রয়েছে যেগুলো মাছ হওয়া না হওয়া নিয়ে অভিধানে দ্বন্দ্ব পরিলক্ষিত হয়, যেমন চিংড়ি মাছ। এটি কি মাছ না মাছ নয় সে ব্যাপারে মতানৈক্য রয়েছে, তবে পরিশুদ্ধ মতামত হলো এটি মাছ। এ ব্যাপারে চূড়ান্ত নীতিমালা হলো অভিধান ও আরবি ভাষাভাষীদের প্রচলনই অগ্রাধিকার পাবে, অর্থাৎ আরবি ভাষায় যেগুলোকে সামাক অর্থাৎ মাছ বলা হয়, হাদিস শরীফে এটিকে হালাল বলা হয়েছে। আর এই সামাক শব্দটি কোন কোন প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা আরবি ভাষাভাষীরা কিংবা প্রচলিত আরবি ভাষাবিদরা নির্ধারণ করতে পারে, তবে যে প্রাণীর ক্ষেত্রে শব্দটি প্রয়োগ হয়ে যাবে সেটি মাছ, সেটি খাওয়া হালাল, যদিও প্রাণীটির জন্য সামাক ব্যতীত অন্য কোনো শব্দ ব্যবহৃত হোক না কেন। যেমন হুত ও নুন দুইটি মাছ নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বিশ্লেষণ ফতোয়া রাজাবিয়া শরীফের ২০তম খণ্ডের ৩২৩ থেকে ৩৩৬ পৃষ্ঠায় দুইটি মাছ নিয়ে চমৎকার একটি বিশ্লেষণ প্রদান করেছেন। একটি মাছের নাম জিররিস এবং অপরটির নাম আরবিতে জিররি, ফার্সিতে মারমাহি এবং উর্দুতে বাম অথবা বাইন মাছ। দুইটি মাছ আকৃতিগতভাবে এমন যে সেগুলো মাছ কিনা এ নিয়ে কেবল সাধারণ লোকদের মাঝেই দ্বিধা রয়েছে তা নয়, বরং কোনো কোনো ফোকাহাদের মাঝেও এরকম উক্তি ও কিতাবাদিতে উল্লেখ রয়েছে যে উক্তি মোতাবেক সেগুলোকে মাছ নয় জেনে সেগুলো খাওয়া জায়েজ ছিল না। কিন্তু আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিন মিল্লাত রাহমাতুল্লাহি তাআলাই এও বর্ণনা করেছেন যে ভাষার পণ্ডিতরা এই দুই ধরনের মাছকে একই বলে মনে করেন, কিন্তু ফোকায় ক্রামগণের দৃষ্টিতে দুটি মাছই আলাদা। জিররিস সম্বন্ধে তিনি রহমাতুল্লাহি তালালায় বলেন, জিররিস অধিক হারে পাওয়া যায় এমন ধরনের মাছ, নদীর তীরে এগুলো বেশি বেচাকেনা হয়ে থাকে। একটি কাহিনী, হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি তালালায় মাবসুদ কিতাবে বর্ণনা করেছেন, অর্থাৎ উমরা বিনতে আবি তুবাইক বলেছেন, আমি আমার দাসীকে সাথে নিয়ে এক কফিস অর্থাৎ প্রায় ৪৬ কিলোগ্রাম গমের বিনিময়ে একটি জিররিস মাছ ক্রয় করি। টুকরিতে সেটি স্থান সংকুলন হচ্ছিল না, একদিকে সেটির মাথা বের হয়েছিল এবং অন্যদিকে সেটির লেজ বের হয়েছিল। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কত দিয়ে নিয়েছ? আমি দাম আরজ করলাম। তিনি বললেন, কতই না পবিত্র জিনিস, কতই না সস্তা জিনিস, আর সংশ্লিষ্টদের জন্য কতই না স্বচ্ছ বস্তু। জিররিস সম্বন্ধে বিভিন্ন মতামত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আরো বলেছেন, হায়াতুল হায়ওয়ানে বর্ণিত আছে, জিররিস এক ধরনের মাছ যা দেখতে সাপের মতো, এর বহুবচন জরাসি, এটিকে জিররিও বলা হয়। ফার্সিতে এটিকে বলা হয় মারমাহি, আর হামজার অধ্যায়ে বলা হয়েছে এটি ইংলিশ। জাহিজ বলেছেন, এটি পানির সাপ, এটির বিধান হলো এটি খাওয়া হালাল। কিন্তু ফোকা একরাম রহিমাহুল্লাহ তাআলা যেটিকে জিররিস বলে থাকেন তা অবশ্যই মারমাহি ব্যতীত অন্য কোনো মাছ, কেননা মতনের মূল কিতাবাদিতে, সরাহর কিতাবাদিতে এবং ফতুয়ার কিতাবাদিতে উভয়টির নাম আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। অবশ্য মুগরিব কিতাবে বলা হয়েছে, অর্থাৎ সেটি মারমাহি ছাড়া অন্য কিছু। আল্লামা ইবনে কামাল পাশা ইসলা ও ইজাহে কিতাবে বলেছেন, জিররিস মাছেরই একটি প্রজাতি যা মারমাহি বা বাম অর্থাৎ বাইন মাছ ব্যতীত অন্য কিছু। মুগরিব নামক কিতাবে এই কথাগুলো উল্লেখ রয়েছে। এই দুটিকেই আলাদাভাবে এ কারণেই উল্লেখ করা হয়েছে যে এগুলো মাছ হওয়া সম্পর্কে খাফা অর্থাৎ গোপনীয়তা রয়েছে। পুরুষ জাতীয় ও মহিলা জাতীয় মাছের কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য। প্রশ্ন, এই জবাবে পুরুষ মাছ নিয়ে আলোচনা করা হয়েছে, দয়া করে পুরুষ ও মেয়ে মাছের কিছু নমুনার বিস্তারিত আলোচনা প্রদান করুন। উত্তর, পুরুষ ও মহিলা মাছের মাঝে তিনটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যেমন নাম্বার ১, সাধারণত পুরুষ মাছের দেহ দীর্ঘ ও বড় হয়ে থাকে, অন্যদিকে মেয়ে মাছের দেহ সামান্য গোল হয়ে থাকে। মেয়ে মাছ পুরুষ মাছ থেকে তুলনামূলক ছোট হয়ে থাকে, তবে হ্যাঁ, বংশবৃদ্ধি ও মৌসুমে মেয়ে মাছের পেট পুরুষ মাছের চেয়ে বড় দেখায়। নাম্বার ২, পুরুষ মাছের গায়ের রং উজ্জ্বল ও পরিষ্কার দেখায়, যা বেশিরভাগ ক্ষেত্রে নীল ও কমলা রঙের হয়ে থাকে, আর মেয়ে মাছের গায়ের রং বাদামি হয়ে থাকে। নাম্বার ৩, পুরুষ মাছের পেটের নিচে একটি পাখা থাকে, যা মেয়ে মাছের পাখার তুলনায় বড়, সেই পাখাটির নিচের দিকেই পুরুষ বা মহিলা হওয়ার চিহ্ন সমূহ বিদ্যমান থাকে। ফুলকাবিহীন মাছ খাওয়া কেমন? প্রশ্ন, ফুলকাবিহীন মাছ খাওয়া কি হালাল না হারাম? উত্তর, হালাল। কোন প্রজাতির মাছ খাওয়া হারাম? প্রশ্ন, মাছের কি এমন কোনো প্রজাতিও রয়েছে যেগুলো খাওয়া হারাম? উত্তর, না, এমন কোনো প্রজাতি নেই, কেবল সেসব মাছই হারাম যেগুলো নদীতে কিংবা পানিতে নিজে নিজে মরে উল্টে যায়। তবে হ্যাঁ, কোনো কেমিক্যাল বা হাতুড়ি ইত্যাদির আঘাতের কারণে যদি মরে উল্টে যায়, তবু সেই মাছ খাওয়া হালাল। যেমন সদরুস শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তালালে বলেছেন, যে মাছ পানিতে নিজে নিজে মরে ভেসে উঠে, অর্থাৎ যে মাছকে কেউ মারেনি বরং নিজে নিজেই মরে উল্টে গেছে, সেই মাছ হারাম। কোন মাছ মারা হলো সেটি মরে উল্টে হয়ে বাড়ছে, তা হারাম হবে না। মাছ হালাল হওয়ার অন্যান্য অবস্থা সমূহ, বাহারে শরীয়তে বর্ণিত আছে, পানির গরমে বা ঠান্ডায় যদি মাছ মারা যায়, কিংবা মাছকে রশিতে বেঁধে পানিতে রাখার কারণে যদি মারা যায়, কিংবা মাছ যদি জালে আটকা পড়ে মারা যায়, কিংবা পানিতে এমন কোনো দ্রব্য প্রয়োগ করা হয়েছে যা দ্বারা মাছ মরে গেছে, এবং এই ধারণা করা যায় যে এগুলো প্রয়োগ করার কারণেই মরেছে, কিংবা মাছ ধরে কলসিতে রাখা হয়েছিল সেখানে পানি কম হওয়ার কারণে, কিংবা সংকুলন না হওয়ার কারণে যদি মারা যায়, এসব অবস্থায় মরা মাছগুলো হালাল। মোট কথা, কেবল সেসব মাছই হারাম যেগুলো প্রকাশ্য কোনো কারণ ব্যতীত পানিতে স্বাভাবিকভাবে মরে, অর্থাৎ নিজে নিজে মরে পেট উপরের দিকে দিয়ে ভেসে উঠে। পাখির ঠোঁট থেকে ছুটে গিয়ে মাছ পড়লে? প্রশ্ন, পাখি মাছ শিকার করে উড়ে গেল, ঠোঁট থেকে ছুটে গিয়ে মাছ মাটিতে পড়ে গেল, দেখা গেল সেটি মরা, এখন সেটি খাওয়া যাবে কিনা? উত্তর, খাওয়া যাবে, কেননা মাছটি মরার কারণ হলো পাখি, সেটি স্বাভাবিকভাবে মরেনি। মাছের পেটে যদি মাছ পাওয়া যায় তবে? প্রশ্ন, কেউ বড় মাছ কিনে নিয়ে এলো, কাটার সময় সেটির পেটে মাছ পাওয়া গেল, পেট থেকে বের হয়ে আসা সেই মাছ খাওয়া যাবে কি না? উত্তর, পেট থেকে বেরিয়ে আসা মাছটি যদি স্বাভাবিকভাবে শক্ত ও তাজা থাকে তাহলে সেটিও খাওয়া যাবে, তবে সেটিতে যদি পরিবর্তন আসে, অর্থাৎ নরম হয়ে যায়, অসহনীয় দুর্গন্ধ বের হয়, তাহলে খাওয়া যাবে না। ফোকা ইকরাম রহিমাহুল্লাহু তাআলা বলেছেন, মুহিতে বোরহানিতে উল্লেখ রয়েছে, কেউ মাছ শিকার করল, দেখা গেল সেই মাছের পেট থেকে আরেকটি মাছ বের হয়ে এলো, তাহলে সেটিও খাওয়া যাবে, কেননা এটি প্রথম মাছটির দ্বারা পাকড়াও হওয়ার কারণে এবং প্রতিকূল ও ভিন্ন পরিবেশে থাকার কারণে পেটে ভিতরের দম বন্ধ হয়ে মারা গেছে। আর এই মশালাটি সাব্যস্ত করে যে তাফি মাছের পেট থেকে যদি তাজা মাছ বেরিয়ে আসে, সেই মাছটিও তাফি হয়ে থাকে, তাহলে তা খাওয়া যাবে। আর এই মশালাটি সাব্যস্ত করে যে তাফি মাছের পেট থেকে যদি তাজা মাছ বেরিয়ে আসে, সেই মাছটিও যদি তাফি হয়ে থাকে, তাহলে তা খাওয়া যাবে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা থেকে বর্ণিত, যে মাছ কুকুরের পেট থেকে বমির মাধ্যমে বের হয়ে আসে, সেটি খাওয়াতেও কোনো বাধা নেই, যদি মাছটির অবস্থা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না আসে, কেননা তার মৃত্যু হয়েছে কোনো কারণে। তাফি সেই মাছকে বলা হয় যে মাছ প্রকাশ্যভাবে কোনো কারণ ব্যতীত নিজে নিজে মরে পানিতে পেট দিয়ে ভেসে উঠে। মাছের ডিম। প্রশ্ন, মাছের ডিম খাওয়া যায় কিনা? উত্তর, খাওয়া যায়, বড় বড় সাইজের ডিমও থাকে, কিন্তু হলুদ বর্ণের পোস্ত বীজের মতো হাজার হাজার লাখ লাখ ডিম যেগুলোর উপর কুদরতি খোলসা মোড়ানো আছে, সেগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, সেগুলোকে আনিও বলা হয়। আপনি যখনই কোনো মাছ কাটাবেন তাকে বলে দিবেন, মাছে যদি ডিম পাওয়া যায় তাহলে তা আমাকে দিয়ে দিবেন, কেননা যারা টাকা নিয়ে মাছ কাটে তারা মাছের ডিমগুলো ময়লার সাথে ঝুড়িতে ফেলে দেয়, পরে সেগুলো সেখান থেকে বের করে নিয়ে বিক্রি করে, তাদেরও উচিত এরূপ না করা, ডিমগুলো মাছের মালিককে দিয়ে দেয়া। পানিতে কেমিক্যাল প্রয়োগ করে মাছ মারা কেমন? প্রশ্ন, নদী ও পুকুরে কেমিক্যাল প্রয়োগ করে কিংবা কারেন্ট সংযোগ দিয়ে মাছ শিকার করা কেমন? উত্তর, কেমিক্যাল প্রয়োগ করা কিংবা কারেন্ট সংযোগ দেওয়ার পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই, এর দ্বারা মাছ ছাড়াও আরও অনেক অনেক নিরীহ জলজ প্রাণীও বিনা কারণে মারা যাবে। কেমিক্যাল প্রয়োগে মারা মাছ খাওয়া কেমন? প্রশ্ন, বোমা বা কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে মারা মাছ খাওয়ার অনুমতি আছে কিনা? উত্তর, সেগুলোতে যদি বিষ জাতীয় কিছুর প্রভাব না থাকে তাহলে নিঃসন্দেহে খাওয়া জায়েজ। বোমা ও গোলা বারুদ দ্বারা মাছ মারা কেমন? মাছ সম্বন্ধে সিদ্ধান্তমূলক ফিকহি বোর্ড দিল্লি ১৬ জামাদুল উলা ১৪২৪ হিজরি মোতাবেক ১৭ জুলাই ২০০৩ এর সর্বসম্মত প্রশ্নোত্তরটি লক্ষ্য করুন, আপনার জ্ঞানের জগৎকে আরো সমৃদ্ধ করুন। প্রশ্ন, মাছ মারার জন্য এক ধরনের বোমা ফাটানো হয় যা দ্বারা মাছ পানিতেই মারা যায়, তারপর সেগুলো ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। আমরা কেউ জানি না যে এগুলো কি পানিতে মরেছে নাকি পানির উপরে মরেছে, এমত অবস্থায় এসব মাছ খাওয়া জায়েজ হবে কিনা? উত্তর, নাম্বার ১, বোমা ও গোলা বারুদ ব্যবহার করে মাছ মারা হলে সেই মাছগুলো খাওয়া জায়েজ রয়েছে, কেননা এসব মাছের মৃত্যুর মূল ও প্রকাশ্য কারণ জানা রয়েছে। হারাম কেবল সেসব মাছই হবে যেগুলো মরার প্রকাশ্য কোনো কারণ জানা থাকবে না, মৃত্যুর কারণজনিত কোনো প্রমাণ পাওয়া যাবে না, অর্থাৎ নির্দিষ্টভাবে একথা বলা যাবে না যে সে নিজে নিজেই মরে ভেসে উঠেছে। হ্যাঁ, তবে বোমার কারণে যদি মাছের মধ্যে কোনো রূপ বিষক্রিয়াজনিত দোষ চলে আসে কিংবা ক্ষতিকর কোনো অবস্থার সৃষ্টি হয় তাহলে সে কারণে মাছটি খাওয়া নিষেধ হয়ে যাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। নাম্বার ২, বোমা ইত্যাদির কারণে যদি অপরপর নিরীহ জলজ প্রাণীগুলো মারা না যায় এবং তাদের যদি কোনোরূপ ক্ষতি না হয় তাহলে মাছ শিকার করার এই পদ্ধতিটি জায়েজ, অন্যথায় সেসব নিরীহ জলজ প্রাণীদের হত্যা ও ক্ষতি করার মাধ্যমে মানব জীবনের কোনো উপকার না থাকার কারণে সেটি শিকার করার এই নিয়মটি অবৈধ, কেননা এরূপ করা নিরীহ প্রাণীদের উপর একরকম অত্যাচার, আল্লাহ তাআলাই ভালো জানেন। জালে যদি নিরীহ প্রাণী আটকা পড়ে তবে? প্রশ্ন, জালে যদি মাছের পাশাপাশি নিরীহ প্রাণী যেমন কাঁকড়া ইত্যাদিও আটকা পড়ে তাহলে সেগুলোকেও কি মরতে দেওয়া যাবে? উত্তর, এ ব্যাপারে জামিয়া আশরাফিয়া মোবারকপুর শরীফ ভারত এর দারুল ইফতার ফতোয়া হলো, জাল দিয়ে মাছ শিকার করা যায়, তবে জালে যদি মাছ ছাড়াও অন্যান্য নিরীহ প্রাণীও আটকা পড়ে যায় তাহলে সেগুলোকে জাল থেকে বের করে সমুদ্রের পানিতে ছেড়ে দিবেন, কেননা শরীয়তের সুনির্দিষ্ট কারণ ব্যতীত সেগুলোকে হত্যা করা জায়েজ নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো পাখি কিংবা কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবে সে ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার হক কি, অর্থাৎ ন্যায়ভাবে হত্যা কেমন? ইরশাদ করলেন, তার হক হলো তাকে জবাই করবে এবং খাবে, এ নয় যে মেরে কেটে ফেলে দিবে। মাছের কাঁটা খাওয়া যাবে কিনা? প্রশ্ন, মাছের কাঁটা খাওয়া যায় কিনা? উত্তর, খাওয়া যায়। মাছের কাঁটা সাধারণত শক্ত হয়ে থাকে, এজন্য খাওয়া যায় না, তবে কোনো কোনো মাছের কাঁটা কুরকুরে ও মসৃণ হয়ে থাকে, যেমন সমুদ্রের পাপলেট ও সুরমা মাছ ইত্যাদির কাঁটা খুবই নরম ও সুস্বাদু হয়ে থাকে, সেগুলো ভালো করে চাবান, তারপর খুব চুষে নিয়ে চূর্ণগুলো ফেলে দিন। ফতোয়া রাজাবিয়াতে বর্ণিত আছে, জবাইকৃত হালাল পশুর কোনো ধরনের হাড্ডি নাজায়েজ নয় যদি সেগুলো খাওয়াতে ক্ষতি না থাকে, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হওয়ার কারণে নিষেধ হয়ে যাবে, এ কারণে নয় যে হাড্ডি স্বয়ং নিষিদ্ধ। মাছের চামড়া খাওয়া কেমন? প্রশ্ন, মাছের চামড়া খাওয়া যায় কিনা? উত্তর, খাওয়া যায়। সাধারণত সবাই মাছের চামড়া প্রথম থেকেই কিংবা রান্নার পরে বের করে নিয়ে ফেলে দেয়, এমন করবেন না। কারো যদি কোনো বিশেষ অপারগতা না থাকে তাহলে মাছের চামড়া সহ খেয়ে ফেলা উচিত, কারণ এটিও আল্লাহ তালার মহান নিয়ামত। আর কোনো কোনো মাছের চামড়া তো অনেক সুস্বাদু হয়ে থাকে, তবে কোনো মাছের চামড়া যদি শক্ত হয় কিংবা চিবানোর অযোগ্য হয় তাহলে তা ফেলে দেওয়াতে কোনো অসুবিধা নেই। মাছ রান্না করার পদ্ধতি। প্রশ্ন, মাছ রান্না করার বিশেষ কোনো পদ্ধতি আছে কি? উত্তর, মাছ রান্না করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, সবচেয়ে উত্তম হল লবণ ও মশলা ইত্যাদি মেখে চুলার উপর ছেঁকে নেবেন, ওভেনেও ছেঁকতে পারেন, বেশি সিদ্ধ করে কিংবা অর্ধ ভুনা করে খাওয়াতে মাছের গুণাগুণ কমে যায়। আমাদের অর্থাৎ সাগে মদিনার ঘরে মাছ রান্না করার নিয়ম হল, প্রথমে কয়েক ঘন্টা পানির পাত্রে ভিজিয়ে রাখা হয়, এরকম করলে মাছের গন্ধ বহুলাংশে কমে যায়। রান্না করার সময় তেল ছাড়া কেবল চারটি জিনিস অর্থাৎ লবণ, মরিচ, রসুন বাটা এবং শুকনো ধনিয়া গুঁড়া ব্যবহার করা হয়। এভাবে ফ্রাই প্যানে গরম করতে করতে যদি মশলাগুলো শুকিয়ে ফেলা হয় তবে মাছের অত্যন্ত সুস্বাদু ঢিসে পরিণত হয়। মশলা না শুকিয়ে খাওয়া যায়, প্রয়োজন মতো পানি দিয়ে ঝোলও বানিয়ে নেওয়া যায়। লিখিত নিয়ম ব্যতীত আমাদের এখানকার মাছ রান্না সাধারণত অন্য কোনো জিনিস যেমন পেঁয়াজ, আলু, কালো মরিচ ইত্যাদি দেয়া হয় না, তবে বুমলা নামের এক ধরনের নরম মাছ পাওয়া যায়, আমি দেখেছি তাতে উক্ত মশলা ছাড়াও টমেটো দেয়া হয়। মশলা বা ঝোল যদি বেশি করতে হয় তখন রসুন বাটা ও শুকনো ধনিয়ার গুঁড়া দ্বিগুণ তিনগুণ এর চেয়ে বেশি মন খুলে দেয়া যেতে পারে। কখনো পরীক্ষা করে দেখে নিতে পারেন। প্রথম প্রথম সঠিকভাবে রান্না নাও হতে পারে, কিন্তু হাত যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন হয়তো এই ধরনের রান্না করা মাছের তরকারি সবচেয়ে বেশি ভালো লাগবে। তাজেদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাছ খেয়েছেন? প্রশ্ন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মাছ খেয়েছেন? উত্তর, জি হ্যাঁ, বিরাট আকারের মাছ। হযরত সাইয়েদুনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরাইশ কাফিরদের বিরুদ্ধে পাঠালেন এবং হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সেনা প্রধান বানিয়ে দিলেন আর আমাদের পাথরস্বরূপ খেজুরের একটি বস্তা দিলেন। আমাদের দেয়ার মতো অন্য কিছু ছিল না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমাদেরকে একটি করে খেজুর দিতেন। জিজ্ঞাসা করা হলো, আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেবল একটি খেজুর খেয়ে কিভাবে থাকতেন? তিনি বললেন, আমরা সেই খেজুরটি বাচ্চাদের মতো করে চুষতাম এবং এর সাথে পানি পান করতাম। তখন সেই একটি খেজুরি রাত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা ফেলতাম এবং সেগুলো পানিতে ভিজিয়ে খেয়ে নিতাম। তারপর সমুদ্রের তীরে গিয়ে দেখতে পেলাম টিলার ন্যায় বড় একটি মাছ পড়েছিল, যাকে আম্মর বলা হয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি মৃত। তারপর নিজেই বললেন, না, আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরই প্রেরিত দল। আমরা ঘর থেকে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছি আর আপনারা সবাই হালতে ইদিতিরার অবস্থায় রয়েছেন। এটি খেয়ে নিন। আমরা এক মাস ধরে সেটি খেতে থাকলাম। আমরা 300 জন লোক ছিলাম। আমরা সবাই মোটা তাজা হয়ে গেলাম। আমার এখনো মনে আছে, আমরা সেটির চোখের গর্ত থেকে মটকা ভরে ভরে চর্বি বের করে নিতাম এবং সেই মাছ থেকে সার মহিষ পরিমাণ বড় বড় টুকরা কেটে নিতাম। মাছটির চোখের গর্ত এতই বড় ছিল যে হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 13 জন ব্যক্তিকে সেটির চোখের গর্তে বসিয়ে দিয়েছিলেন। আমরা সবাই অনায়াসে বসতে পেরেছিলাম। মাছটির পাজরের একটি হার ধনুকের ন্যায় বসানো হলো। তারপর একটি বড় উটের পাজরের হারের ধনুকের নিচ দিয়ে অনায়াসে চলে গেল। আমরা সেটির শুকনো মাংসের টুকরাগুলো পাথর স্বরূপ সাথে রাখলাম। আমরা যখন মদিনা শরীফে পৌঁছালাম, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে এসে হাজিরা দিলাম এবং সেই মাছটির কথা আলোচনা করলাম। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেটি এমন এক রিজিক ছিল যা আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সেটির মাংস কি তোমাদের কারো কাছে আছে? যদি থাকে আমাকেও খাওয়াও। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সম্মুখে মাছটির মাংস পেশ করলাম। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা আহার করলেন। তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের গুণাগুলো ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একটি আপত্তি ও তার জবাব। প্রশ্ন, হাদিস শরীফে বর্ণনা এসেছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মাছটিকে মৃত বলেন, পরে আবার হালতে ইদিতিরার ঘোষণা দিয়ে নিজেও খেলেন, সকলকেও খেতে বললেন। মাছালাও তো পরিষ্কার, সুযোগও রয়েছে, কিন্তু সামনে গিয়ে হাদিস শরীফটিতেই রয়েছে যে রসুল আকরাম শাহেনশাহ বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই মাছ থেকে কিছু খেয়েছেন, অথচ তিনি তো হালতে ইদিতিরারে ছিলেন না। এটির উত্তর কি হবে? উত্তর হিসেবে দারুল ইফতা আহলে সুন্নতের এক মুফতি সাহেব কর্তৃক এর জবাব কিছু শব্দ পরিবর্তন করে আপনাদের সামনে পেশ করা হচ্ছে। মাছ এমন একটি প্রাণী যা জবাই করতে হয় না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এটি হালাল হওয়া সম্পর্কে জানতেন না, অথবা এও হতে পারে যে প্রাপ্ত সেই মাছটি এমন ছিল যে তা সমুদ্রের তীরে পড়ে থাকা পাওয়া গিয়েছিল, সেটিকে যথারীতি স্বীকার করা হয়নি। এরই ভিত্তিতে অনেক ধরনের সন্দেহ সৃষ্টি হয় আর তিনি সেই মাছটিকে মৃত্যু বলে ঘোষণা দেন, কিন্তু পরে আপন ইজতিহাদ দ্বারা হালতে ইদিতরারে ভিত্তিতে সেটি খাওয়ার জন্য নির্দেশ দেন। তবে মাছটিকে তিনি যে মৃত্যু বলে ধারণা করেছিলেন তা ছিল তার ইজতিহাদি ভুল। সেই কারণে তাজেদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালতে ইদিতরারের অবস্থা না হওয়া সত্ত্বেও সেটি খেয়েছিলেন। হাদিস শরীফটির ব্যাখ্যাকারীগণ হুজুরে পুরু নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে মাছটি ভক্ষণ করা সম্পর্কে বিভিন্ন রহস্য তুলে ধরেন। যেমন, সেটি গাইবি রিজিক এবং বরকতময় মাংস ছিল, তাই তিনি সেটি নিয়ে খেয়েছিলেন ইত্যাদি। এই রহস্যের এও অবশ্যই যুক্ত করা যায় যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদি ভুল দূর করার জন্য গায়েব জানা নবী আকায় দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সেই মাছের মাংস খেয়েছিলেন, যাতে তার নিজের এবং সকলের কাছে মাছটি হালাল হওয়া সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। হালতে ইদিতরার মানে কি? প্রশ্ন। প্রশ্ন উত্তরে হালতে ইদিতরারের কথা ব্যক্ত হয়েছে, দয়া করে আমাদেরকে সেই পরিচয় প্রদান করুন। উত্তর। হালতে ইদিতরার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তাফসিরে খাজাইনুল ইরফানের 56 পৃষ্ঠা থেকে দেখে নিতে পারেন। মুদতির সেই ব্যক্তিকে বলা হয় যে হারাম কিছু খাবার জন্য বাধ্য হয়ে যায়, পক্ষান্তরে না খেলে সে প্রাণে না বাঁচার ভয় থাকে, অত্যাধিক ক্ষুধা কিংবা অভাবগ্রস্ত অবস্থায় জীবন যদি থেকে যায় এবং খাবার মতো কোনো হালাল বস্তু না পাওয়া যায়, কিংবা কেউ যদি কোনো হারাম বস্তু খেতে বাধ্য করে, না খেলে প্রাণে মেরে ফেলার ভয় থাকে, এসব অবস্থায় একমাত্র জীবন বাঁচানোর প্রয়োজন মতো অর্থাৎ যা খেলে মরে যাওয়ার ভয় থাকে না ততটুকু হারাম বস্তু ভক্ষণ করা জায়েজ, বরং ততটুকু ভক্ষণ করা ফরজ। উম্মতের আমানতদার। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জজবা ও আগ্রহ উদ্দীপনার উপর কুরবান, এতই অভাব, এতই করুণ অবস্থা, এতই দুঃসময় যে দৈনিক কেবল একটি করে খেজুর এবং গাছের পাতা খেয়ে আল্লাহর রাস্তায় তারা দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতেন, নিজেদের জীবন উৎসর্গ করে দিতেন, এসব তাদের সেই কোরবানির সৎকা যে আজ চতুর্দিকে দিন ইসলামের বাহার সমূহ বিরাজমান। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহর রাস্তায় যে কোনো সফরে আগে বেড়ে অংশগ্রহণ করেছেন, চাই সেই সফর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত হোক কিংবা ইলমে দিন শেখা বা শেখানো সংক্রান্তই হোক। ইলমে দিন শেখা এবং শেখানোর জন্য আল্লাহর রাস্তায় সফর করার মনোভাব আমাদেরকেও তৈরি করে নিতে হবে। আর দাওয়াত ইসলামের মাদানী কাফেলাগুলোতে সুন্নতে ভরা সফর করে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখনই যেই ঘটনাটি আপনারা লক্ষ্য করেছেন সেই গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম সিফুল বাহার। 300 প্রাণ উৎসর্গকারী সেনাদলের প্রধান হযরত সাইয়েদনা আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত ছিলেন। বারকাহে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তিনি আমিনুল উম্মাত বা উম্মাদের আমানতদার উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইসলামের প্রাথমিক যুগে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনফরাদি কৌশিশের ফলশ্রুতিতে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি খুবই শক্তিধর, সাহসী, ওয়াকুত ভয় ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। তার মুখাবয়বে মাংস কম ছিল। ওহুদে ও যুদ্ধের সময় মদিনার তাজেদার শাহিনশাহ আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি গাল মোবারকে নিজেরই দুইটি লোহার কড়ি বিদ্ধ হয়ে গিয়েছিল। তিনি তার দাঁত দিয়ে সেগুলো টেনে বের করে নিয়েছিলেন, ফলে তার সামনের দুটি দাঁত মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, সিফুল বাহার যুদ্ধের সময় বৃহত আকৃতির মাছ মিলে যায়। এক মাস যাবৎ সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কর্তৃক সেটি আহার করা, সেটিকে উটের উপর করে নিয়ে আসা, মদিনায় মনোবরাতে নিয়ে আসা, মাছের মাংসের স্বাদে কোন রকম পরিবর্তন না আসা, এসব কিছুই মহান আল্লাহ তাআলার রহমতে সাইয়েদুনা আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা ইকরাম গণ আলাইহিমুর রিদওয়ানের বরকত। আল্লাহ তাআলার রাস্তায় যারাই সফর করে তার উপর আল্লাহ তাআলার বেশি বেশি রহমত না হতে থাকে। বিপদের সময়ও মহান নিয়ামত প্রাপ্ত হয়, দুঃখ কষ্ট শান্তিময়তায় রূপ নেয়। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের এসব মহান কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের খেদমত করার জন্য সকল মুসলমানেরই প্রস্তুত থাকা উচিত। হৃদরোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশেকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের প্রত্যেক ব্যক্তিরই মাদানী উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ তাআলা। এই মাদানী উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে আশেকানে রসুলদের মাদানী কাফেলাগুলো সুন্নত প্রশিক্ষণের জন্য শহরে শহরে এবং গ্রামে গ্রামে সফর করতে থাকে। প্রত্যেক মুসলমানকে মাদানী কাফেলার মুসাফির হয়ে সেটির বরকতসমূহ অর্জন করা উচিত। আল্লাহ তাআলার রাস্তায় সফরে বের হয়ে পবিত্র ব্যক্তিবর্গের বৃহতাকার মাছের মাধ্যমে গায়েবি সাহায্যের কাহিনী আপনারা এইমাত্র লক্ষ্য করলেন। আলহামদুলিল্লাহ, আজও যারা ইখলাসের সাথে ইসলামী খেদমতের আগ্রহ উদ্দীপনা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে তারা মাহরুম থাকেন না। এ ব্যাপারে দাওয়াত ইসলামের মাদানী কাফেলার একটি মাদানী বাহার লক্ষ্য করুন। বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাই হৃদরোগে আক্রান্ত হন। ডাক্তাররা বলেছেন তার হৃদয়ের দুটি নালি বন্ধ হয়ে গেছে। আপনি এনজিওগ্রাফি করিয়ে নিন, চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ব্যয় হতো, বেচারা গরিব লোক, ভয় পেয়ে গেলেন। এক ইসলামী ভাই তাকে ইনফরাদি কৌশিশের মাধ্যমে দাওয়াত ইসলামের সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফর করে
সেখানে দোয়া চাওয়ার উৎসাহ দিলেন। অতএব তিনি তিন দিনের মাদানী কাফেলার মুসাফির হয়ে গেলেন। ফিরে আসার সময় তিনি শারীরিক অবস্থা উন্নতি দেখতে পেলেন। তিনি যখন টেস্ট করালেন সকল রিপোর্টই ভালো ছিল। ডাক্তাররা তো অবাক হয়ে যান। তারা বললেন, আপনার হৃদয়ের দুটি নালী খুলে গেছে, এ কিভাবে হলো আমাদের বলুন তো। তিনি জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করে দোয়া করার বরকতে হৃদয়ের দুরারোগ্য ব্যাধি থেকে আমার শিফা মিলে গেল। সমুদ্রে নিক্ষিপ্ত মাছগুলো খাওয়া কেমন? প্রশ্ন। যেসব মাছকে সমুদ্রে নিজেই পানি থেকে কিনারায় তুলে দেয়, পানি না পাওয়ার কারণে সেগুলো যখন মারা যায় তখন কি সেগুলো হালাল হবে? উত্তর। দারুল ইফতা আহলে সুন্নাতের এক মুফতি সাহেবের তাহকিক কয়েকটি শব্দের পরিবর্তন সহ পেশ করা হচ্ছে। জি হ্যাঁ, এমন মাছগুলো খাওয়া হালাল। আর এখনই বর্ণনাকৃত সুগন্ধিময় হাদিস এর পরিষ্কার দলিল। ফোকায়ে কিরামগণ এই মাসালাটি বিস্তারিত ব্যাখ্যা সহকারে ফিকাহের কিতাবাদিতে ব্যক্ত করেছেন। হযরত সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাহবুবে রব্বুল ইবাদ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব মাছ সমুদ্রে নিজ থেকে কূলে উঠিয়ে দেয় কিংবা মাছগুলো তীরের কাছাকাছি আসার সাথে সাথে পানি নিচে চলে যায় আর মাছগুলো শুকনো কিনারায় আসার কারণে মারা যায়, তবে এমন মাছগুলো খাও। আর যেসব মাছ বিনা কারণে পানিতে মরে নিজে নিজে ভেসে উঠে সেগুলো খাবেন না। মাফসুদ কিতাবে উল্লেখ রয়েছে, আমাদের মতে মাছের ব্যাপারে মুবা হওয়াটাই মূল হিসাবে সাব্যস্ত। এই স্থানে মুবা দ্বারা উদ্দেশ্য হল সেই প্রাণী যা হালাল হওয়ার ক্ষেত্রে জবাই করার প্রয়োজন নেই, তাই কোনো কারণে যদি সেটি মারা যায় তবে তা হালাল, আর যদি বিনা কারণে অর্থাৎ নিজে নিজে মারা যায় তাহলে খাওয়া যাবে না। কোনো পাখি যদি সেটিকে মেরে ফেলে তখনও খাওয়া যাবে। যদি পাখিটি মাছটিকে উঠিয়ে পানিতে ফেলে দেয় আর সেটি মারা যায়, একইভাবে মাছটি যদি কোনো জালে আটকা পড়ে আর তা থেকে ছুটতে না পারে মারা যায়, তখনও সেটি খাওয়া যাবে। কেউ যদি এমন কোনো জিনিস পানিতে প্রয়োগ করে যা খাওয়ার ফলে মাছ মরে গেছে এবং বোঝাও যায় যে সেগুলো খেয়েই মরেছে, তাহলে সে মাছ খাওয়া যাবে। অনুরূপ পানি পেছনে সরে যাওয়ার কারণে যদি মারা যায় তখনও খাওয়া যাবে। অনুরূপ পানির প্রবল ঢেউ মাছটিকে বাইরে নিক্ষেপ করে আর সেটি মারা যায়, তখনও সেটি খাওয়া যাবে। এই পৃথিবীটা কি মাছের পিঠের উপর? প্রশ্ন। কথিত আছে আমাদের এই পৃথিবীটা নাকি অনেক বড় একটি মাছের পিঠের উপর ভর করে আছে। পাহাড়গুলোর অস্তিত্ব নাকি এই মাছটির কারণেই হয়েছে? উত্তর। জি হ্যাঁ, এ ব্যাপারে রেওয়াজ বিদ্যমান রয়েছে। যেমন ফতোয়া রাজাবিয়ার ২৭তম খণ্ডের ৯৫ পৃষ্ঠায় বর্ণিত একটি হাদিস শরীফের অনুবাদ প্রায় এরকম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এ সকল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, সেটিকে নির্দেশ দিলেন, লিখো। কলম আরজ করলো, কি লিখব? ইরশাদ হলো, কদর অর্থাৎ তকদির সম্পর্কে লিখো। অতএব যা কিছু কিয়ামত পর্যন্ত হতে থাকবে কলম সবকিছু লিখলো। তারপর কিতাবটি বন্ধ করে দেওয়া হলো এবং কলমটিকে উঠিয়ে নেওয়া হলো। আল্লাহ তাআলার আরশ পানির উপর ছিল, পানির বাষ্প উঠলো, সেগুলো দিয়ে আলাদা আলাদা করে আসমানসমূহ সৃষ্টি করা হলো। তারপর আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করলেন, সেটির উপর পৃথিবীকে স্থাপন করা হলো। পৃথিবী মাছের পিঠের উপরে রয়েছে। মাছটি নড়াচড়া করলো, পৃথিবী পরে যেতে লাগলো, তখন সেটির উপর পাহাড় তৈরি করে ভারী করে দেওয়া হলো। সর্বপ্রথম কি নবী পাকের নূর সৃষ্টি হয়েছে নাকি কলম? প্রশ্ন। উক্ত রেওয়ায়েতটিতে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা ব্যক্ত হয়েছে, অথচ এমন রেওয়ায়েতও রয়েছে যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে। উভয় রেওয়ায়েতের মধ্যে সামঞ্জস্য কিভাবে হতে পারে? উত্তর। সহি হাদিসে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে আমার নূর সৃষ্টি করেছেন। সেই সময় না ছিল লৌহ, না ছিল কলম, না ছিল জান্নাত, না ছিল জাহান্নাম, না ছিল ফেরেশতা, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল সূর্য, না ছিল চাঁদ, না ছিল জিন, না ছিল মানুষ। তারপর আল্লাহ তাআলা যখন অন্যান্য মাখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন সেই নূরকে চার ভাগ করলেন। একটি ভাগ দিয়ে কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আরশ ইত্যাদি সৃষ্টি করলেন। রেওয়াতে যেসব বস্তু সম্পর্কে সর্বপ্রথম বলে উল্লেখ করা হয়েছে সেসব বস্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে সৃষ্টি হওয়া এই হাদিস দ্বারাই সাব্যস্ত হয়। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালাই হাদিস শরীফটি ব্যাখ্যা করেন, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা ছিল কলম। এই অংশটি টিকায় বলেন, এ হল আওয়ালিয়াতে ইজাফি, অর্থাৎ পূর্ববর্তী প্রথম সৃষ্টি, অর্থাৎ আরস, পানি, বাতাস এবং লোহে মাহফুজ সৃষ্টি করার পর সর্বপ্রথম যা সৃষ্টি হয়েছে তা হচ্ছে কলম। মিরকাতে উল্লেখ রয়েছে, যেসব জায়গায় সর্বপ্রথম নূরে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূর সৃষ্টি করা হয়েছে উল্লেখ রয়েছে, সেখানে আওয়ালিয়াতে হাকিকিয়া অর্থাৎ মৌলিক সর্বপ্রথম উদ্দেশ্য। ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তালালাই বলেছেন, কলমের সর্বপ্রথম সৃষ্টি হওয়া মানে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি এবং আরশ ব্যতীত অন্যান্য মাখলুকের তুলনায় সর্বপ্রথম। এও বলা হয়েছে যে কোনো কিছুরই সর্বপ্রথম হওয়া মানে সেই বস্তুটির জাতি বা ধরনের দিক থেকে বলে মনে করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা নূর সমূহের মধ্যে সর্বপ্রথম আমার নূরকেই সৃষ্টি করেছেন। অনুরূপ অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আপন আপন জাতি বা ধরনের মধ্যেই সর্বপ্রথম। কলম সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা। প্রশ্ন, আপনার উত্তরে বর্ণিত রেওয়ায়েতের কলমের কথা উল্লেখ রয়েছে, কলম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন। উত্তর, এর জবাবে দারুল ইফতা আহলে সুন্নাতের এক মুফতি সাহেবের তাহকিক কিছু শব্দের পরিবর্তন সহ নিম্নে পেশ করা হচ্ছে। পবিত্র কোরআনের 29 পারা সূরা কলমে রয়েছে, সূরাটির প্রথম আয়াত এর টিকায় তাফসিরে খাজানুল ইরফানে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা কলমের কসমের বর্ণনা করেছেন, সেই কলম দ্বারা হয়তো লেখকদের কলম, যেগুলো দিয়ে দিন ও দুনিয়াবী বিষয়াদি ও প্রয়োজনাদি লেখা হয়, নয়তো উন্নত ও উচ্চ মর্যাদা সম্পন্ন কলমকে বোঝানো হয়েছে, যা নুরানি কলম, আর সেটির দীর্ঘ আসমান ও জমিনের দূরত্বের সমান। সেই কলম আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে এমন সব কিছু লৌহে মাহফুজে লেখা রয়েছে। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালাই মিরাত সরহে মিশকাতে বলেন, কলমটি আল্লাহর হুকুমে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু ও সকল ঘটনা পুঙ্খানুপুঙ্খানু রূপে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছেন। মনে রাখবেন, এই লিপিবদ্ধ করে রাখার মানে এই নয় যে আল্লাহর ভুলে যাওয়া ভয় ছিল, বরং তার ইচ্ছা ছিল যে ফেরেশতাদের এবং কিছু কিছু প্রিয় মানুষকেও তা অবহিত করবেন। তিনি আরো বলেন, আসমান ও জমিন ইত্যাদির পূর্বে পানি সৃষ্টি করা হয়, পানির উপর আরশ অবস্থান করার মর্মার্থ এই যে এই দুটির মাঝখানে কোনো কিছু অন্তরায় ছিল না, এ কথা নয় যে তা পানির উপর বসানো ছিল, না হয় আরশ যে কোনো দেহ বা শরীর থেকে অনেক বড়। জান্নাতের প্রথম খাবার। প্রশ্ন, জান্নাতের প্রথম খাবার কি? উত্তর, বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ হল, জান্নাতীরা সর্বপ্রথম ওই খাবার যা জান্নাতে খাবে তা মাছের কলিজার কিনারা হবে। হযরত আল্লামা আলী কারি রহমতুল্লাহি তালালে হাদিসটির টিকায় লিখেছেন, কোন হযরত বলেছেন যে এটি হলো সেই মাছ যেটির উপর পৃথিবী স্থির আছে, সেই মাছটিরই কলিজার সুস্বাদু কিনারা খাওয়ানো হবে যা সবচেয়ে বেশি সুস্বাদু। মাছ বলতে পারে না তার বিষয়কর রহস্য। প্রশ্ন, যে কোনো জীবজন্তু বলতেই কথা বলে কিন্তু মাছেরা বলে না, এর রহস্য কি? উত্তর, সেটির হিকমত মহান আল্লাহই জানেন। মুকাশাফতুল কুলুব কিতাবে রহস্যটির কথা এভাবে ব্যক্ত করা হয়েছে, আল্লাহ তাআলা সকল প্রাণীকে ভাষা দিয়েছেন কিন্তু মাছকে বঞ্চিত করা হয়েছে। তার কারণ হল, সাইয়েদুনা আদম সফিউল্লাহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে সিজদা না করার কারণে অভিশপ্ত শয়তানকে যখন তার আকৃতি পাল্টে দিয়ে পৃথিবীতে নিক্ষেপ করা হয়, সে তখন সমুদ্রের দিকে যাত্রা করে, সে সর্বপ্রথম মাছ দেখল। সাইয়েদুনা আদম সফিউল্লাহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর সৃষ্টির ঘটনা বলার সময় শয়তান এও বলেছিল যে তিনি জল ও স্থলের প্রাণীদের শিকার করবেন। মাছ সমুদ্রের সকল প্রাণীদের মধ্যে এই কথা জানিয়ে দিয়েছিল, সেই কারণেই তাকে কথা বলার শক্তি থেকে বঞ্চিত করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে মাছের উপকারিতা, কোন মাছটি সর্বাধিক উপকারী? প্রশ্ন, কোন মাছ সাধারণত উন্নত? মাছের চিকিৎসাগত উপকারিতা সম্বন্ধেও কিছু বলবেন। উত্তর, আল্লামা দামিরি রহমাতুল্লাহি তালালাই বলেন, সমুদ্রের সেই ছোট মাছগুলি সর্বাধিক উন্নত ও উপকারী যেগুলোর পিঠে নকশা থাকে, সেগুলো খাওয়াতে দেহে তাজা ভাব সৃষ্টি হয়। মাছ খেলে সাধারণত পিপাসা একটু বেশি লাগে, শ্লেষ্মা বাড়ায়, তবে উগ্র মেজাজি ও কিশোরদের পক্ষে মাছ খাওয়া বেশি উপকারী। কেউ মদ পান করে যদি মাছ শুকে নেয় তাহলে তার নেশা কেটে যাবে, সে হুঁশ ফিরে পাবে। চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার বক্তব্য হল, মধুর সাথে মাছ মিশিয়ে খাওয়াতে নেত্রনালীর অর্থাৎ চোখে পানি আসা, যার কারণে দৃষ্টিশক্তি চলে যায়, রোগের জন্য উপকার হয়। তাছাড়া দৃষ্টিশক্তিও প্রখর হয়। চিকিৎসা বিজ্ঞানের এক গবেষণা অনুযায়ী, সর্দির কারণে সৃষ্টি হওয়া কাশির জন্য মাছের চেয়ে উপকারী আর কোনো চিকিৎসাই নেই। মাছ একেবারে না খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? প্রশ্ন, একেবারে মাছ না খেলে তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তো নেই। উত্তর, সন্দেহাতীত ভাবে তো কিছু বলা যাচ্ছে না, তবে বিজ্ঞদের গবেষণা অনুযায়ী মানুষের স্বাস্থ্যের পক্ষে মাছ একটি অত্যন্ত উপকারী খাবার। মাছে এমন কিছু উপাদান থাকে যা অন্য কোন পশুর মাংসে বিদ্যমান থাকে না। উদাহরণস্বরূপ বলা যায়, মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর অভাবে দেহের গ্রহণটি ইত্যাদির বর্ধনে সামঞ্জস্যতা নষ্ট হতে পারে। গলার গুরুত্বপূর্ণ গ্রহণটি থাইরয়েডে শূন্যতার সৃষ্টি হয়ে দৈহিক গঠনে বহুবিধ অসুবিধার সৃষ্টি হতে পারে। বিশ্বের যেসব দেশে সামুদ্রিক মাছ কম খায় সেসব দেশের অধিবাসীরা সাধারণত এসব রোগের শিকার হয়ে থাকে। যারা মাছকে খাদ্য হিসেবে ব্যবহার করে তাদের জীবন আয়ু বয়স দীর্ঘ হয়, এমনকি অতি মাত্রায় হৃদরোগে ভুগছে এমন রোগীও মাছের উপকারিতা থেকে বঞ্চিত হয় না। সপ্তাহে অত্যন্ত দুইবার হলেও মাছ খাবেন। প্রশ্ন, মাছ কি প্রতিদিন খেতে হবে নাকি মাঝে মধ্যে? উত্তর, আপনারই সুবিধা। অভিজ্ঞ লোকেরা বলে সপ্তাহে অত্যন্ত দুইবার হলেও মাছ খাবেন, তাহলে হৃদরোগ থেকে রেহাই পাওয়ার আশা করা যেতে পারে। এক পরিসংখ্যক মতে ভেলজে এমন 2000 জন রোগীর উপর পরীক্ষা চালিয়ে দেখা যায় যারা প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য থেকে যাদেরকে সপ্তাহে দুইবার মাছ খাওয়া পরামর্শ দেওয়া হয়েছিল, আগামী 2 বছর যাব তাদের মধ্যে হৃদরোগের হামলা দ্বিতীয়বার হয়নি। পক্ষান্তরে এমন রোগীদের মধ্য থেকে যাদেরকে মাছ খেতে বলা হয়নি, তাদেরকে আগামী 2 বছরের মধ্যে দ্বিতীয়বারও হৃদরোগে আক্রান্ত হতে দেখা গেছে। এক আমেরিকার চিকিৎসা জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অধিক হারে মাছ খেলে মূত্রথলি বা কিডনির ক্যান্সার রোগের প্রকোপ কমিয়ে আনতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে যথারীতি মাছ খেতে থাকলে শতকরা 50% মূত্রস্থলীর ক্যান্সার রোগ থেকে প্রতিরোধ করতে পারে, ফলে সেই রোগের কারণে হতে পারে এমন সব অন্যান্য নাশকতা হ্রাস পেতে পারে। প্রশ্ন, মাছ খাওয়ার পর দুধ পান করা কেমন? উত্তর, চিকিৎসা বিজ্ঞানীদের মতে মাছ খাওয়ার পর দুধ পান করলে ডবল রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। মাছের তেলের উপকারিতা। প্রশ্ন, মাছের কি তেল আছে? যদি থাকে সেটির কিছু উপকারিতার কথাও বলুন। উত্তর, মাছের তেল বলতে মূলত মাছের কলিজার তেলকেই বোঝায়। এই তেলকে কড লিভার অয়েল বলা হয়। এই তেল 1 চামচ পরিমাণ সেবন করলে হাড়ের জোড়াগুলোতে ব্যথা বেদনায় উপকার পাওয়া যায়। এক চিকিৎসকের উক্তি, মাছ খাওয়া যেমনি উপকারী তেমন সারা দেহে অনেক দিন থেকে মাছের তেল মালিশ করাও উপকার শূন্য নয়। এর ব্যবহারে রক্তের শিরাগুলোতে সাধ্য সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতাগুলো, যা দ্বারা হার্টের উপশিরাগুলো কঠিন হয়ে যাওয়াতে হৃদরোগের ভয় থাকে, তা নিরাময় হয়। হৃদরোগের কারণসমূহের একটি কারণ হল রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাওয়া। কোলেস্টেরল দেহে রক্ত চলাচলের শিরাগুলোকে হয় শুরু করে দেয়, না হয় একেবারে বন্ধ করে দেয়, ফলে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। মাছের তেল রক্তের শিরার দেয়ালগুলোকে সংকোচন ও বন্ধ হওয়া থেকে রক্ষা করে, কারণ এসব জায়গাতেই কোলেস্টেরল জমে এবং রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এই পরামর্শটি সর্বদা মনে রাখবেন যে শোনা কথা কিংবা বই পুস্তকে লিখিত চিকিৎসা নিজে থেকে সেবন না করে বরং ডাক্তারের নিকট থেকে পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ প্রত্যেকের দৈহিক ও মানসিক অবস্থা একই ধরনের হয় না। অনেক ক্ষেত্রে এমন হয় যে একই চিকিৎসা একজনের জন্য উপকারী হয়েছে, অন্যজনের জন্য ক্ষতিকর হয়েছে। মাছের মাথার উপকারিতা। প্রশ্ন, মাছের মাথা খাওয়াতেও কি বিশেষ কোনো উপকারিতা রয়েছে? উত্তর, থাকবে না কেন, এটিও আল্লাহ তাআলার প্রদত্ত অত্যন্ত সুস্বাদ একটি নিয়ামত। সাধারণত মাছের মাথা থেকে চোখ দুটি উপরে নিয়ে ফেলে দেওয়া হয়, অথচ বড় মাছের চোখের নিচের চর্বিও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। মাছের মাথার ঝোল মুড়িগন্ডা, যাকে সুপ বলা হয়ে থাকে, দৃষ্টিশক্তির দুর্বলতা সহ অপরাপর অনেক রোগের জন্য বিশেষ উপকারী। যথারীতি মাছের মাথার ঝোল মুড়িগন্ড খেলে চোখের চশমা নামিয়েও রাখতে পারবেন। মাছের মাথার ঝোল তৈরি করার নিয়ম। প্রশ্ন, মাছের মাথার ঝোল তৈরি করার নিয়মটা বলে দিন। উত্তর, মাছের মাথার ঝোল তৈরি করার অত্যন্ত সহজ কাজ। মাছের মাথাকে টুকরো টুকরো করে 2-3 ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেগুলো ভালোভাবে ধৌত করে নতুন পানিতে নিয়ে মরিচ মশলা এবং প্রয়োজন মতো লবণ দিয়ে মুড়িগন্ড বানিয়ে নিন। প্রতি 3 দিন পর সকালে নাস্তা করার পূর্বে কুসুম গরম 1 পেয়ালা মুড়িগন্ড পান করে নেয়া চোখের জন্য খুবই উপকারী। কথিত আছে, এক ব্যক্তি কেবল 3 পেয়ালাই পান করেছিল, তাকে আর চশমা দিতে হয়নি। তবে প্রত্যেকেরই চশমা এত তাড়াতাড়ি নামিয়ে ফেলতে পারবে সে দাবিও বাদ দিন। আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে ধারাবাহিকভাবে পান করা উচিত। মাছের মুড়িগন্ড অনেক রোগের জন্য উপকারী। প্রশ্ন, মাছের মাথার মুড়িগন্ড কোন কোন রোগের জন্য ফলদায়ক? উত্তর, ফালিজ মুখের অর্ধাঙ্গ, ইরকুননিচা অর্থাৎ খোরামির ব্যথা, যা উরুদেশ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তার লাভ করে, স্নায়ু বা পেশির দুর্বলতা, মেরুদণ্ডের দুর্বলতা, অসময়ে বার্ধক্য, জোড়ায় জোড়ায় পুরাতন ব্যথা, পেশি ও দেহের বিভিন্ন অংশের খিঁচুনি এবং স্মরণ শক্তি বাড়ানোর জন্য মাছের মাথার মুড়িগণ্ড অত্যন্ত উপকারী। যারা একেবারেই স্মরণ শক্তি হারিয়ে ফেলেছে কিংবা যাদের স্মরণ শক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়েছে, যুবক হোক বা বুড়ো হোক, মাছের মাথার মুড়িগণ্ড অবশ্যই সেবন করবেন। গ্রীষ্মে মৌসুমে যদি ভালো না লাগে তাহলে শীতের মৌসুমে সেবন করুন। উল্লেখিত রোগসমূহের একটিও যদি আপনার না থাকে, তবু কিছুদিন যদি মাছের মাথার স্যুপ সেবন করেন, তবে ইনশা আল্লাহ তাআলা এই সকল রোগ থেকে হেফাজত থাকতে পারবেন। মাছ এবং স্মরণ শক্তি। প্রশ্ন, মাছ খাওয়া কি স্মরণ শক্তিকেও প্রভাবিত করে? উত্তর, জি হ্যাঁ, বিশেষ করে মাছের তেল ও ফল খাওয়ার স্মরণ শক্তির জন্য উপকারী। বিশেষজ্ঞদের গবেষণা মতে বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি এবং মাছের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফ্লাইবোনিয়ট রয়েছে, যা দেহকে বার্ন বা জ্বালা ইত্যাদি থেকে মুক্তি দেয়। তাছাড়া সেগুলোতে বিদ্যমান ওমেগা-3 মস্তিষ্কের বাইরের অংশকে জ্বালা থেকে রক্ষা করে, ফলে স্মরণ শক্তিতেও বিরূপ প্রভাব পড়ে না। বিশেষজ্ঞরা 65 বছরের অধিক বয়সের 8,085 জন পুরুষ ও নারীর পানাহারের জিনিসপত্র, জীবন মান, স্মরণ শক্তি, আহার ও স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবস্থাপনার মাধ্যমে 4 বছর পর্যন্ত সেগুলো গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে যারা ফল সবজি এবং মাছের তেল অধিক হারে ব্যবহার করেছেন তাদের স্মরণ শক্তি অন্যদের তুলনায় অধিক। এক চিকিৎসকের উক্তি, ভারতের কেরালার এক ভদ্রলোক আমাকে বললেন, কেরালার লোক গণিত শাস্ত্রে যাতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি বিষয় সামিল রয়েছে, বিজ্ঞান ও বিশ্বের যে কোনো কঠিন কঠিন বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকে। আমি তাকে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, মাছ ও মাছের মাথা খাওয়া বলে। কাঁকড়া হালাল না হারাম? প্রশ্ন, কাঁকড়া কি হালাল নাকি হারাম? উত্তর, হারাম। একমাত্র মাছ ব্যতীত সমুদ্রের অন্য সব প্রাণী খাওয়া হারাম। মলিকুল ওলামা ইমাম আলাউদ্দিন আবু বকর বিন মাসুদ কাসানি রহমতুল্লাহি তালালাই এ ব্যাপারে বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন, আর ব্যাঙ, কাকড়া ও সাপ ইত্যাদি অপবিত্র বস্তুর মধ্যেই সামিল। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহি তালালাই বলেন, সুরতান অর্থাৎ কাঁকড়া খাওয়া হারাম। চিংড়ি খাওয়া কেমন? প্রশ্ন, চিংড়ি মাছ খাওয়া কেমন? উত্তর, চিংড়ি কি মাছ নাকি মাছ নয় এ নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে। তারই ভিত্তিতে চিংড়ির হালাল হারাম নিয়েও মতানৈক্য রয়েছে। যাদের মতে চিংড়ি মাছের অন্তর্ভুক্ত তাদের মতে চিংড়ি হালাল, পক্ষান্তরে যাদের মতে চিংড়ি মাছের অন্তর্ভুক্ত নয় তাদের মতে চিংড়ি হারাম। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তালালাইর বিশ্লেষণ অনুযায়ী চিংড়ি হচ্ছে এক ধরনের মাছ। যেমন তিনি বলেন, আমাদের অর্থাৎ হানাফি মাজহাবে মাছ ব্যতীত সমুদ্রের সকল প্রাণী সাধারণভাবে হারাম, তবে যাদের যেসব গবেষকদের মতে চিংড়ি মাছের শ্রেণীভুক্ত নয় তাদের কাছে তো হারাম হওয়াই স্বাভাবিক, কিন্তু ফকির অর্থাৎ আলা হজরত রহমাতুল্লাহি তালালাই নিজে অভিধানের কিতাবাদিতে, চিকিৎসা বিজ্ঞানের কিতাবাদিতে এবং প্রাণী জগৎ সংক্রান্ত কিতাবাদি সর্বসম্মত ব্যাখ্যা লক্ষ্য করেছি যে চিংড়ি এক ধরনের মাছ। চিংড়ির মাছ হওয়া সংক্রান্ত বিভিন্ন উদ্ধৃত বর্ণনা করার পর সবশেষে বলেন, যাই হোক, এমন সন্দেহ ও মতানৈক্য চিংড়িকে ঘিরে রয়েছে, তাই সেটি খাওয়া থেকে বিনা প্রয়োজনে বেঁচে থাকাই উত্তম। সদরুস শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমী রহমাতুল্লাহি তালালাই বাহারে শরিয়া তৃতীয় খণ্ডে 325 পৃষ্ঠায় বলেন, চিংড়ি নিয়ে মতানৈক্য রয়েছে যে এটি মাছ কিনা, সেই ভিত্তিতে সেটি খাওয়া হালাল ও হারাম নিয়েও মতানৈক্য রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে সেটিকে মাছের মতো মনে হয় না, বরং এক ধরনের সামুদ্রিক কীট বলেই মনে হয়, তাই সেটি থেকে বেঁচে থাকা উত্তম। আলা হযরত রহমাতুল্লাহি তালালাই কখনো চিংড়ি খাননি। আলা হযরত রহমাতুল্লাহি তালালাই বলেন, আলহামদুলিল্লাহ, ফকির এবং ফকিরের পরিবারের কেউ জীবনে কখনো চিংড়ি খায়নি, খাবেও না। মুফতি আজম পাকিস্তান হযরত আল্লামা মাওলানা ওয়াকারউদ্দিন রহমাতুল্লাহি তালালাই এর খেদমতে সাগে মদিনা লিখক হাজির ছিলাম। আলোচনার এক পর্যায়ে মুফতি সাহেব বললেন, আমি চিংড়ি খাই না, একবার ঘরে রান্না করা হয়েছিল, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম চিংড়ির পেয়ালার চামচও যেন আমার পেয়ালায় না ঢুকানো হয়। চিংড়ি খেলে রক্ত রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পায়। চিংড়ি যদি খেতেই হয় তবে সেটির খোলস ছাড়িয়ে নিয়ে দৈর্ঘ্যে সম্পূর্ণ ভালোভাবে চিরে কালো রঙের সুতার মতো ময়লা রক্তটি ফেলে দিন। চিংড়ি অধিক পরিমাণে খাবেন না, কারণ তাতে রক্তের কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। ভালোভাবে পরিষ্কার না করে চিংড়ি খাওয়া। প্রশ্ন, কালো সুতাটি বের না করে চিংড়ি খাওয়া কি গুনাহ? উত্তর, গুনাহ অবশ্যই নয়, তবে উত্তম হল সুতার মতো কালো রক্তটি বের করে ফেলা। ফতোয়ে রাজবিয়া কিতাবে চিংড়ি হালাল হওয়া সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালাই বলেন, আনোয়ারুল আসরার কিতাবে বর্ণিত আছে, রুবিয়ান অর্থাৎ চিংড়ি মাছ এক ধরনের খুবই ছোট মাছ যা লাল রঙের হয়ে থাকে। আলা হজরত রহমতুল্লাহি তালালাই আগে গিয়ে আরো বলেন, মেরাজুদ দিরায়াত কিতাবে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এমন ছোট মাছ যেগুলোর পেট কাটা যায় না এবং নাড়িভুঁড়ি বের না করেই ভুনে ফেলা হয় সেগুলো ইমাম শাফি ব্যতীত সকল ইমামগণের দৃষ্টিতে হালাল। নাড়িভুঁড়ি না ফেলে ছোট মাছ খাওয়া। প্রশ্ন, ছোট মাছের পেট থেকে নাড়িভুঁড়ি বের করা খুবই কঠিন, ফেলে না দিয়ে খেয়ে নিলে কেমন? উত্তর, জায়েজ। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1197 পৃষ্ঠা সম্মিলিত বাহারে শরিয়াত তৃতীয় খণ্ডের 325 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, পেট না ফেলে অর্থাৎ পেট পরিষ্কার না করে ছোট মাছ যদি ভুনে ফেলা হয় সেগুলো খাওয়া হালাল। মাছ জবাই না করার রহস্য। প্রশ্ন, মাছ জবাই না করেই খাওয়া হয়, এর রহস্য কি? উত্তর, আমার আকা আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালাই বলেন, মাছ আর টিড্ডিতে লাল রঙের রক্তে থাকে না, যা জবাই করে বের করে দিতে হয়। রক্তবিহীন প্রাণীদের মধ্য থেকে আমাদের এখানে কেবল এই দুটি হালাল, তাই কেবল এই দুইটি প্রাণী জবাই না করে খাওয়া হয়। সাফি প্রমুখদের নিকট যে আরো অনেক সামুদ্রিক প্রাণীও কম বেশি হালাল, তারা সেগুলোকে জবাইবিহীন খাওয়াকেই জায়েজ বলে মনে করেন, কারণ সমুদ্রের কোনো প্রাণেরই রক্ত থাকে না। মাছের রক্ত পবিত্র কিনা? প্রশ্ন, মাছের রক্ত পবিত্র কিনা? উত্তর, পবিত্র। আর অপবিত্র হওয়ার প্রশ্ন তো তখনই সৃষ্টি হবে যদি মাছের মধ্যে রক্ত থাকে। মাছের ভিতরে তো রক্তই নেই, কালো রঙের লাল গাঢ় যে রস বের হয় তা রক্ত নয়। মাছের সব অংশই পবিত্র। প্রশ্ন, মাছের দেহের কোন কোন জিনিস অপবিত্র? উত্তর, মাছের দেহের মধ্যে কোনো জিনিসই অপবিত্র নয়। শুটকি খাওয়া কেমন? প্রশ্ন, শুটকি খাওয়া হালাল নাকি হারাম? উত্তর, হালাল। এ ধরনের মাছে অবশ্যই দুর্গন্ধ থাকে, দেখতে হবে দুর্গন্ধটি কি ধরনের, ক্ষণস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী, সেটির উপরই খাওয়ার নিষেধাজ্ঞা নির্ভর করে। মনে রাখবেন, যেই ব্যক্তির মুখ কিংবা শরীর থেকে দুর্গন্ধ বের হয় তার জন্য মসজিদে যাওয়া হারাম এবং জামাতে অংশগ্রহণ করা। পচা মাছ খাওয়া কেমন? প্রশ্ন, পচা মাছ খাওয়া কেমন? উত্তর, যদি পচন না আসে তাহলে খাওয়াতে কোনো সমস্যা নেই, অবশ্য পচন ধরা মাংস বা মাছ কিছুই খাওয়া যাবে না। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1539 পৃষ্ঠা সম্মিলিত ফয়জানে সুন্নাত কিতাবের প্রথম খণ্ডের 327 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, মাংস যদি পচে যায় তাহলে সেগুলো খাওয়া হারাম। পচে যাওয়ার আলামত হলো তাতে তলানি পড়বে, গাঁত ধরবে, দুর্গন্ধ হবে কিংবা টক জাতীয় দুর্গন্ধ সৃষ্টি হবে। যদি ঝোল থাকে তাহলে তাতে একটি আবরণও সৃষ্টি হয়। ডাল, খিচুড়ি, টমেটো কিংবা টক জাতীয় জিনিসের রান্না করা তরকারি তাড়াতাড়ি নষ্ট হয়। তাজা ও বাসি মাছের পরিচয়। প্রশ্ন, তাজা ও পচা মাছ চেনার কোনো উপায় আছে কি? উত্তর, তাজা মাছ উজ্জ্বল ও চকচকে হয়ে থাকে আর চোখের পার্শ্ব ভাসা ভাসা থাকে। মাছটির গায়ে হাতের আঙ্গুল চাপ দিয়ে দেখবেন নরম হয়েছে কিনা তা জানা যায়। তাজা মাছ চেনার সবচেয়ে বড় আলামত হলো সেটির ফুলকা গাঢ় লাল রঙের হবে, কিন্তু খুলে ভালোভাবে করে দেখতে হবে, কারণ আজকাল কিছু কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী প্রতারণামূলক ফুলকাতে লাল রং বা রক্ত মেখে দেয়। ফুলকা হলুদ রঙের হলে কিংবা গায়ে চামড়া অনুজ্জ্বল ও মলিন না হয়ে থাকলে, মাংস নরম হয়ে গেলে, বেশি দুর্গন্ধ সৃষ্টি হলে কিংবা চোখ বসে গেলে মনে করতে হবে মাছটি তাজা নয়। অবসর বিনোদনের খাতিরে মাছ শিকার খেলা কেমন? প্রশ্ন, মাছ শিকার খেলা কেমন? উত্তর, বিনোদনের জন্য মাছ শিকার খেলা হারাম, তবে প্রয়োজনে মাছ শিকার করা জায়েজ। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালে বলেন, শিকার যা কেবল শখের বশবর্তী হয়ে একান্ত বিনোদনের খাতিরে করা হয়, যাকে এক ধরনের খেলা হিসেবে মনে করা হয় তাই সেটিকে শিকার খেলা বলা হয়। বন্দুকের হোক কিংবা মাছের প্রতিদিনের হোক কিংবা সময় সময়, সকলের মতে হারাম। হালাল সেটি যা খাওয়ার জন্য কিংবা ঔষধের জন্য জন্য কিংবা অন্য কোনো উপকার সাধনে অথবা কোনো ক্ষতি দুর্বৃত করার জন্য হয়। আজকাল বড় বড় শিকারী, যাদের এত বড় সম্মানী হয় যে নিজেদের প্রয়োজনের খাবারের বস্তু কিনে আনতে বাজারে যাওয়াকে যারা অভিজাত্যের বরখেলাপ বলে মনে করে, কিংবা এতই কোমল যে দশ কদম হেঁটে মসজিদে নামাজ পড়তে যাওয়াকে কষ্ট বলে মনে করে, সেই ব্যক্তিদের পক্ষে রৌদ প্রখর দ্বিপ্রহরে তাপময় গরম বাতাসে উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটা, সেখানে গিয়ে বসে থাকা, গরম বাতাসের আঘাত খাওয়া, এসব কিছু কেমন করে শোভা পায়? এসব কষ্ট তারা কিভাবে সহ্য করে? অথচ এরপরও তারা ঘর বাড়ি ত্যাগ করে কয়েকদিন ধরে শিকারের উদ্দেশ্যে পড়ে থাকে। তারা কি খাবার সংগ্রহের জন্য যায়? কখনো না, বরং সেই খেল তামাশার নেশাই যায়, যা সর্বসম্মতভাবে হারাম। তাদের চেনার এক বড় ধরনের পরীক্ষা হলো, তাদের বলে দেখবে মাছ তো বাজারে পাওয়া যায়, সেখান থেকে না হয় কিনে নিবেন, সে আপনার এই কথাটি কখনো মেনে নিতে পারবে না। যদি এই কথাও বলুন যে আপনি নিজের পক্ষ থেকে কিনে দিবেন, তারপরও সেই কথায় সে রাজি হবে না। বরং শিকার করার পর শিকারে পাওয়া বস্তু থেকেও কিছু খাওয়ার দারদারে না, সব বিলি বন্টন করে দেয়। অতএব শিকারের জন্য এ গমন নিঃসন্দেহে বিনোদনী এবং হারাম। সদরু শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমাতুল্লাহি তালালাই বলেন, শিকার করা একটি মুবাহ বা জায়েজ কাজ, তবে পবিত্র হেরেম শরীফে কিংবা ইহরাম অবস্থায় স্থলভাগের প্রাণী শিকার করা হারাম। অনুরূপ শিকার যদি কেবল খেল তামাশার জন্য হয়ে থাকে, তাহলে তা মুবাহ বা জায়েজ নয়। বিনোদনের শিকারকৃত বস্তু খাওয়া কেমন? প্রশ্ন, বিনোদন হিসাবে শিকারী যেসব শিকার পেয়েছে সেগুলো খাওয়া কি হালাল? প্রশ্ন, বিনোদন হিসাবে শিকারী যেসব শিকার পেয়েছে সেগুলো খাওয়াও কি হারাম? উত্তর, সেসব মাছ বা হালাল জন্তু শিকার করে সেগুলো খাওয়া হালাল, কেবল তার বিনোদনের শিকার খেলাটাই হারাম কাজ। এই কাজ থেকে সত্যিকার ভাবে তওবা করা ওয়াজিব। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা বলেন, বাকি রইল শিকার করা মাছের বিষয়, এগুলো খাওয়া সব দিক থেকে জায়েজ, যদিও শিকারের কাজটি ওই সকল বিগত জবাবে উল্লেখিত নাজায়েজ পন্থায় রয়েছে। মৎস্য শিকারের করুণ দৃশ্য। ছুটির দিনগুলোতে বাবুল মদিনায় করাচি নদীর তীরে মাছ শিকারের বড় বড় করুণ দৃশ্য প্রায়শই চোখে পড়ে। অনেক লোক বড়শি আর সুতা নিয়ে সারাদিনই শিকার খেলে, জীবিত কোচের ছটফট করা টুকরা বড়শিতে গাঁথে, কিংবা চিংড়ি মাছের মতো সামুদ্রিক এক ধরনের পোকা বড়শিতে জীবিত আটকিয়ে এই নাজায়েজ কাজটি করে থাকে। সেখানে এক বিশেষ ধরনের মাছ পাওয়া যায়, সেটিকে যখন পানির বাইরে নিয়ে আসা হয় তখন কাদার ন্যায় ফুলে যায়। সেই মাছ যদি বড়শিতে আটকায় তখন বেচারিটিকে জীবিত অবস্থাতেই করুণভাবে চিরে ফেলা হয়, আর অজ্ঞতার কারণে সেটিকে হারাম মাছ বলে থাকে, অথচ অন্য সব মাছের ন্যায় সেটিও হালাল একটি মাছ। বড়শিতে যখন কোনো কাঁকড়া ধরা পড়ে তাহলে তো তার কপালই খারাপ, হয় সেটিকে পদাঘাত করে মেরে ফেলা হয়, না হয় মেইন রোডে নিক্ষেপ করা হয় যেন গাড়ির চাকায় পিষ্ট হয়। এসব হচ্ছে বিনা প্রয়োজনে প্রাণীদেরকে কষ্ট দেয়া। প্রাণীদের প্রতিও ভালোবাসা প্রদর্শন করতে শিখুন। মনে রাখবেন, যেই ব্যক্তি দয়া করে তাকেও দয়া করা হয়, পক্ষান্তরে যে ব্যক্তি দয়া করে না তাকেও দয়া করা হয় না। বুখারী শরীফে হযরত সাইয়দুনা জরির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেন, সাইয়দুল মুরসালিন জনাব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ যেই ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রহমান আল্লাহ তাআলা দয়াশীলদের প্রতি দয়া করেন, তাই হে বান্দারা তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক তোমাদের উপরও সদয় হবেন। জলপরীর অস্তিত্ব কি রয়েছে? প্রশ্ন, জলপরী, জল মানব অর্থাৎ সামুদ্রিক মানুষ মানে কি? এটি কি কল্পনার সৃষ্টি নাকি এটির অস্তিত্ব রয়েছে? উত্তর, এর জবাবে দারুল ইফতা আহলে সুন্নাতের এক মুফতি সাহেবের বিশ্লেষণ কিছু শব্দের পরিবর্তনে নিম্নে প্রদান করা হলো। জলপরী অর্থাৎ পানির পরী এবং জল মানব বা সামুদ্রিক মানব, এগুলো হলো কাল্পনিক আজব কাহিনী, বর্তমানে এর কোনো বৈজ্ঞানিক সত্যতা সকলের কাছে জানাজানি হয়নি। তবে প্রাণীকুল নিয়ে লিখিত বিভিন্ন বই পুস্তকে এ ধরনের মাছের কথা পাওয়া যায়, যার আকৃতি কিংবা দেহের কিয়দংশ মানব দেহের কিছু অংশের সাথে মিলে যায়। সাল্লু